জ্ঞানারামুলে গোরে দামোদের জীবন, সুন্নতের পথে চলাও হে খোদা। জ্ঞানারামুলে গোরে দামোদের জীবন, সুন্নতের পথে চলাও হে খোদা।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কাছে কিংবা দূর থেকে, দেশ কিংবা প্রবাস থেকে যারা আমাদের সাথে আছেন, সবাইকে জানাই একরাশ প্রীতি ও শুভেচ্ছা। আপনারা দেখছেন আপনাদের সকলের পছন্দনীয় অনুষ্ঠান ইলিম ও ইবাদত। এই অনুষ্ঠানে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শুনে থাকি, ইনশাল্লাহ আজও এর ব্যত্যয় ঘটবে না। আজও চমৎকার একটি আমল নিয়ে আলোচনা করব, যে আমলটি আমাদের প্রত্যেকের করা উচিত এবং আমরা করেও থাকি। আমরা বিপদে আপদে সুখে দুঃখে সর্বদাই আমলটি করি, আর তা হচ্ছে দোয়া মুনাজাত। বিগত অনুষ্ঠানগুলোতে আমরা নামাজ সম্পর্কে জেনেছি। নামাজের পর যে অন্যতম একটি ইবাদত সেটি হচ্ছে দোয়া, সে ব্যাপারে কোরআন ও হাদিসে কি এসেছে আমরা তা জানব। তবে আসুন এর পূর্বে দুরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করেনি। প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আদ দোয়া উ বাইনা সলাতাইনি লা ইউরাদ্দু, যে দোয়া দুটি দুরুদ শরীফের মাঝখানে করা হয় তা ফিরিয়ে দেওয়া হয় না। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে বলা হচ্ছে যে যখন আমরা দোয়া করব পূর্ব পর যেন আমরা দুরুদ শরীফ পাঠ করে নিই, ইনশাল্লাহ আমাদের দোয়া কবুল হবে। আসুন অনুষ্ঠানের বরকতে একবার দুরুদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া সম্পর্কে আলোচনা শোনার পূর্বে, এর পূর্বে আরও একটি বিষয় যেটি বহুল আলোচিত, পরিচিত এবং মানুষের মুখে মুখে শোনা যায়, এমনকি যে কখনো মাদ্রাসায়ও যায়নি তার মুখেও আমরা অনেক সময় বিষয়টি শুনতে পাই, সেটা হচ্ছে বিদআত। অর্থাৎ এই শব্দটি খুবই বলা সহজ, কিন্তু এর মর্মার্থ কী রয়েছে, তাৎপর্য কী রয়েছে, কোন ক্ষেত্রে এটি বলা যাবে সেটি হয়তো অনেকে জানে না। তবে আশা করি আজ এই বিষয়ে কিছুটা হলে আমরা ক্লিয়ার হতে পারবো। বিদআত কাকে বলে, বিদআতের সংজ্ঞা কী রয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সংজ্ঞা করেছেন। আসুন আমরা হাদিসে থেকে এর সংজ্ঞা জেনে আসি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান আহদাসা ফি আমরিনা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। বিদআত হচ্ছে ওই জিনিস, কেউ যদি আমাদের এই দিনে কোনো নতুন বিষয় উদ্ভাবন করে তবে তা প্রত্যাখ্যাত হবে। অর্থাৎ সেটা হচ্ছে নতুন বিষয়, বিদআত মূলত হচ্ছে নতুন বিষয়। আর নতুন যে বিষয় কেউ আমাদের এই দিনে দীন ইসলামের মধ্যে উদ্ভাবন করবে তা প্রত্যাখ্যাত হবে, তা ফিরিয়ে দেওয়া হবে। এই হাদিসের অর্থ কী রয়েছে, এর গুরুত্ব কী রয়েছে, তাৎপর্য কী রয়েছে, তো এই হাদিসের ব্যাপারে উলামায়ে কেরামগণ বলেন যে হাদিসটি ইসলামের শরীয়তের অন্যতম মৌলিক স্তম্ভ এবং মূলনীতি হিসাবে বিবেচিত। এটি ইসলামের অনেক বড় একটি সূত্র, এটি মূলনীতি হিসাবে বিবেচিত। যে ইমাম ইয়াহইয়া ইবনে শরফ নববী রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে হাদাল হাদিসু ক্বাইদাতুন আযীমাতুন মিন ক্বাইদিল ইসলাম, এই হাদিসটি ইসলামের মূলনীতিসমূহের মধ্যে একটি সুমহান মূলনীতি। যে কোনো নতুন কাজকে যদি ইবাদত মনে করে করা হয় অথচ তা পবিত্র শরীয়তের মূলনীতির সাথে সাংঘর্ষিক হয় কিংবা কোনো সুন্নাহ বা হাদিসের বিরোধী হয়, তবে সেই কাজটি হবে মরদুদ, অর্থাৎ প্রত্যাখ্যাত, অর্থাৎ আল্লাহর দরবারে কবুল হবে না এবং তা বাতিল বলে গণ্য হবে। তো এখন আমাদের জন্য করণীয় কী রয়েছে এবং এই মুহূর্তে আমাদের আরও কী গভীরভাবে স্টাডি করার বিষয় কী রয়েছে, তো এই ব্যাপারে বলছেন, এখানে একটি বিষয় মনে রাখা জরুরি যে যা কিছু শরীয়তের দলিল দ্বারা প্রমাণিত অথবা যা দিন ইসলামের মূলনীতির পরিপন্থী নয় তা মরদুদ বা প্রত্যাখ্যাত নয় এবং এই হাদিসের নিষেধাজ্ঞার আওতায় পড়ে না। আল্লামা আব্দুর রউফ মুনাবি রহমতুল্লাহ তাআলা আলাই এই হাদিসের ব্যাখ্যায় বলেন, আম্মা মা আদাদাহু আদিদু মিনহু বি আন শাহিদা লাহু মিন আদিল্লাতি শারঈ আও কওয়াইদিহি ফালাইসা বিরদ্দিন বাল মাকবুলুন কা বিনাই নাহভি রুবতিন ও মাদারিসা ও তাসনিফি ইলমিন ও গাইরিহা। তিনি কিছু উদাহরণ দিয়েও বলে দিয়েছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, পরবর্তীতে করা হয়েছে, কিন্তু ইসলামের সাথে সাংঘর্ষিক নয়, কিন্তু সেগুলো মানুষ কী করেছে, গ্রহণ করে নিয়েছে এবং সেগুলো গ্রহণযোগ্য। তো অনুবাদ হচ্ছে, তবে যেসব বিষয় দীনের জন্য সহায়ক এবং তা কোনো শরীয়তে দলিল বা মূলনীতির অনুকূলে হয়, তবে তা মরদুদ নয়, বরং তা মকবুল বা গ্রহণযোগ্য। যেমন সীমান্ত রক্ষার জন্য কেল্লা নির্মাণ করা, মাদ্রাসা প্রতিষ্ঠা করা এবং জ্ঞান বিজ্ঞানের কিতাব রচনা করা ইত্যাদি। তো এই যে বিষয়গুলো রয়েছে, মাদ্রাসা প্রতিষ্ঠা করা, এগুলো কিন্তু ইসলামেরই বিষয়, এটা আমাদের দিনেরই বিষয়। যদি কেউ বলে যে মাদ্রাসা আমাদের দিনের বিষয় না, তার ব্যাপারে মানুষ সমালোচনা করা শুরু করে দিবে। কারণ আমরা সকলেই বলি যে মাদ্রাসা হচ্ছে দিনের প্রতিষ্ঠান, কিন্তু মাদ্রাসা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল না, পরবর্তীতে এটা কি করা হয়েছে, প্রতিষ্ঠিত করা হয়েছে, কিন্তু কেউ এটাকে কি বলে না, বিদআত বলে না বা নবসৃষ্ট বলে প্রত্যাখ্যাত করে না। তো আল্লাহর কাছে এটা প্রত্যাখ্যাত নয়। অনুরূপভাবে ইলমে নাহু, ইলমে সরাফ, ইলমে হাদিস, যদি দেখি ইলমে তাফসির, তো এই বিষয়গুলো অনেকগুলো কি হয়েছে, পরবর্তী যুগে আবিষ্কৃত হয়েছে এবং কী কী বিষয় আরও হয়েছে যেগুলো মানুষ গ্রহণ করে নিয়েছে, এবং এই বিষয়গুলো ছাড়া এই মুহূর্তে আমাদের চলাও মুশকিল। সেই ব্যাপারেও কিছু উদাহরণ এখানে উল্লেখ করা হয়েছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, কিন্তু পরবর্তী যুগে এই বিষয়গুলো এসেছে এবং তা গ্রহণ করা হয়েছে, এবং এইগুলো ছাড়া আমাদের চলাও আমাদের পক্ষে সম্ভব নয়। তন্মধ্যে অন্যতম হচ্ছে কোরআন সংকলন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র কোরআনকে এক জায়গায় কিতাব আকারে জমা করার কাজ শুরু করেন, এবং হযরত উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগে এর পূর্ণতা পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে নতুন কোনো কিছু আমাদের দিনে করবে তা প্রত্যাখ্যাত হবে। তো এই কোরআন জমা করাটাও হচ্ছে নতুন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা করেননি, কিন্তু উম্মত সেটাকে কী করেছে, গ্রহণ করেছে এবং উত্তম একটি কাজ, এই কাজের প্রতিদান তারা পাবেন। তারাবির জামাত, আমরা গত পর্বে তারাবির জামাত সম্পর্কে আলোচনা শুনেছি। তো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আনুষ্ঠানিকভাবে তারাবির নামাজের জামায়াত শুরু করেন। উম্মত গ্রহণ করেছে করেছে, তার যুগে যে সকল সাহাবায়ে কেরাম ছিলেন, তাবেঈন ছিলেন, তারাও কেউ এটাকে কী করেননি, মন্দ বলে প্রত্যাখ্যান করেন, বরং সকল সাহাবায়ে কেরামের উপর আমল করেছেন। তারাবির নামাজ তারা জামাতের সাথে আদায় করেছেন, 20 রাকাত করেছেন। তো এটাও নতুন কাজ ছিল, কিন্তু আল্লাহ তাআলার নিকট মকবুল। অতপর দেখি যে জুমার দ্বিতীয় আজান, হযরত উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগে জুমার নামাজের জন্য কেনা বেচা বন্ধ ও সতর্ক করার লক্ষ্যে দ্বিতীয় আজানের প্রচলন শুরু হয়। এটাও নতুনভাবে ইসলামের মধ্যে ছিল, এবং আজান এটা ইসলামেরই একটি বিধান, কিন্তু এটি কী করেছেন, উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচলন করেছেন। তো এটাও উম্মতকে করেছে, গ্রহণ করেছে এবং উম্মতের আমলের উপর রয়েছে। অনুরূপভাবে যদি আমরা দেখি অন্যতম আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কোরআনের নুকতা ও হরকত। না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল, না যারা খুলাফায়ে রাশিদিন ছিলেন তাদের যুগে ছিল, বরং পরবর্তীতে কোরআনের নুকতা এবং হরকত দেওয়া হয়। এখন কোরআনের নুকতা এবং হরকত যদি উঠিয়ে দেওয়া হয়, তো কজন মানুষ আছে এরকম বাংলার জমিনে যারা কোরআন দেখে দেখে পড়তে পারবে? তো এটা তো অনেক আলেমের জন্য কঠিন হয়ে যাবে। তো এই কাজটাও কি করা হয়েছে, পরবর্তীতে করা হয়েছে, কিন্তু ইসলামের অন্যতম একটি কাজ, এটি ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত। কোরআন আমরা এটাই পড়ছি এখন, তো এই কাজগুলো পরবর্তীতে করা হয়। তো এই বিষয়গুলোর দ্বারা বোঝা যাচ্ছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইরশাদ করেছেন যে আমাদের দিনে নতুন কোনো কাজ করবে তা প্রত্যাখ্যাত হবে, তবে সেই কাজটি হতে হবে ইসলামের সাথে যখন সাংঘর্ষিক হবে। হ্যাঁ, শরীয়তের মূল নীতির বাইরে গিয়ে যখন সেই কাজটি হবে তখন সেটি প্রত্যাখ্যাত হবে। যদি এমনটা না হতো তাহলে এই কাজগুলো প্রত্যাখ্যাত হতো, এই কাজগুলোর বিরুদ্ধে উম্মত দাঁড়াতো, কিন্তু উম্মত তো দাঁড়ায়নি, বরং এইগুলোকে উম্মত গ্রহণ করেছে, কবুল করেছে। তো বোঝা যাচ্ছে যে সকল নতুন জিনিস সেটি খারাপ নয়, বরং ভালো ভালো জিনিসও আছে। এই জন্য উলামায়ে কেরামগণ এই যে নতুন নব আবিষ্কৃত জিনিস সেগুলোকে দুই ভাগে ভাগ করেছেন, একটি হচ্ছেন বিদআতে হাসানা, একটি বিদআতে সাইয়্যিআ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর এখানে আরও একটি বিষয় ছিল, বিদআত কাকে বলে। এখন এটা একটি বিষয় যে একটা তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংজ্ঞার মাধ্যমে আমরা জানলাম যে নব আবিষ্কৃত বিষয় এবং তা প্রত্যাখ্যাত হবে। বিদআত ওই বিষয়কে বলা হয় যে বিষয়টি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, পরবর্তীতে সেই বিষয়টি করা হয়েছে এবং সেটি আমলের মধ্যে ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত যে কাজ রয়েছে সেই ক্ষেত্রে মূলত বিদআত শব্দটি ব্যবহার করা হয়। তো এখন যে মুনাজাত নিয়ে আলোচনা করব, তো আমরা যদি মুনাজাতের ব্যাপারে দেখি, তো সেক্ষেত্রে দেখব যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাজাত করেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মিলিতভাবে মুনাজাত করেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে মুনাজাত করেছেন। তো এই কাজগুলোর একটাও নব আবিষ্কৃত নয়, এই কাজগুলোর একটিও পরবর্তীতে করা হয়েছে এটা কেউ বলতে পারবে না। প্রত্যেকটি কাজ মুনাজাত করা, এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত, হাত তুলে মুনাজাত করা এটাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত, এবং সম্মিলিতভাবে মুনাজাত করা এটাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত। তো এই ব্যাপারে বিদআতের প্রশ্ন কীভাবে আসতে পারে? কারণ বিদআত তো বলাই হচ্ছে ওটাকে যা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না। তো এই তিনটা কাজই তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল। তো অনেক সময় এই ব্যাপারেও আমরা আপত্তির শুনতে পাই যে এটা করা যাবে না, ওটা করা যাবে না। তো বিদআতের মধ্যেই তো এই বিষয়টা আসে না, তো এটাকেও বিদআতের মধ্যে অনেকে ঢুকিয়ে দিতে চায়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো আমরা জানবো যে এর কি গুরুত্ব রয়েছে, কোরআনে পাকে এই ব্যাপারে কি বলা হয়েছে, হাদিসে পাকের মধ্যে এই ব্যাপারে কি এসেছে। আল্লাহ তাআলা মুনাজাতের ব্যাপারে, দোয়ার ব্যাপারে কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, অনুবাদ, এবং তোমাদের প্রতিপালক বলেন তোমরা আমাকে ডাকো, অর্থাৎ দোয়া করো, আমি তোমাদের ডাকে সাড়া দেব, অর্থাৎ দোয়া কবুল করব। এরপর আরও একটি আয়াত রয়েছে যেখানে ফরজ নামাজের পর দোয়ার ব্যাপারে বলা হচ্ছে, ফরজ নামাজের পর দোয়ার ব্যাপারে বলা হচ্ছে যে কি বলা হচ্ছে, ফাইদা ফরগতা ফানসব, অতপর যখন আপনি নামাজ থেকে অবসর হন তখন কঠোর পরিশ্রমে অর্থাৎ দোয়া ও ইবাদতে নিমগ্ন হন। এ আয়াতের অধীনে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, ইযা ফারাগতা মিনাস সালাতিল মাকতুবাতি ফানসব ইলা রাব্বিকা ফিদ দুআ ওয়ারগব ইলাইহি ফিল মাসআলাতি, অর্থাৎ যখন আপনি ফরজ নামাজ থেকে অবসর হবেন তখন আপনার রবের সমীপে দোয়ায় সচেষ্ট হন এবং তার কাছে প্রার্থনায় রত হন। আল্লাহু আকবার কাবীর, অর্থাৎ যখন আমরা কি করব, আল্লাহ তাআলার মহান ইবাদত ফরজ নামাজ পড়ে নেব, তখন আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে তোমরা কি করো, চেষ্টায় তোমরা নিমগ্ন হও, পরিশ্রম করো। আর আব্দুল ইবনে আব্বাস যিনি রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরদের প্রধান, মুফাসসিরদের হেড আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে এখানে আল্লাহ তাআলা মূলত এটাই বলেছেন যে মিনাস সালাতিল মাকতুবাতি, তোমরা যখন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ থেকে ফারিগ হবে, ফাংসব ইলা রাব্বিকা ফি দুআ, তখন আপনি আপনার রবের প্রতি কি করেন, দুআয় সচেষ্ট হন। তো এখানে দোয়ার ব্যাপারে বলা হচ্ছে। আর এটা কেনই বা হবে না, পুরস্কার কখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দা কামনা করে, যখন আল্লাহ তাআলার যে বিধানগুলো রয়েছে সেগুলো করে। আমরা যদি দেখি এই যে রমজান আমাদের মাঝে চলমান, রমজান চলছে, আল্লাহ তাআলা আমাদেরকে পুরস্কার দিবেন, পুরস্কার কখন দিবেন দেখেন, সেটিও বলা হচ্ছে যে ঈদের দিনের ব্যাপারে। কেন ঈদের দিন? কেননা এই 30 দিন আমরা পরিশ্রম করেছি, 30 দিন পরিশ্রমের কথা আল্লাহ তাআলা বলেছেন। তো যখন পরিশ্রম আমরা সম্পন্ন করলাম তখন আল্লাহ তাআলার কাছে আমরা চাইছি যে আমাদেরকে ক্ষমা করে দিন, আমাদেরকে মাফ করে দিন। আর আল্লাহ তাআলা এটাই বলছেন যে আমি তোমাদেরকে কি করব, মাফ করে দেব, অর্থাৎ শ্রম করার পর বিনিময় চাওয়া, বিনিময় নেওয়া, এটা তো আল্লাহ তাআলার বিধান। তো অনুরূপভাবে ফরজ নামাজ এটা তো আল্লাহ তাআলার কর্তৃক ঘোষিত একটি বিধান। তো এই অতীব জরুরি, অতীব গুরুত্বপূর্ণ একটি বিধান সেটা করার পর কেন আল্লাহ তাআলার কাছে আমরা চাইব না? আর আল্লাহ তাআলাই তো আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে ফাইদা ফারাগতা ফানসব, যখন তোমরা নামাজ থেকে অবসর হবে তখন তোমরা কি করবে, আমার নিকট দোয়ার মাধ্যমে সচেষ্ট হও, দোয়া করো। তো আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজের পর দোয়া করতেন এ ব্যাপারে হাদিস এসেছে, যেমন হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে কুন্না ইযা সাল্লাইনা খালফা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহবাবনা আন নাকুনা আন ইয়ামিনিহি ফাসমিউতুহু ইয়াকুলু রাব্বি কিনি আযাবাকা ইয়াওমা তাবআসু আও তাজমাউ ইবাদাকা, অনুবাদ, আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পেছনে নামাজ পড়তাম তখন আমরা তার ডান দিকে দাঁড়ানো পছন্দ করতাম যেন তিনি সালামের পর আমাদের দিকে মুখ ফেরান, তখন আমি তাকে বলতে শুনতাম হে আমার রব, আমাকে আপনার ওই দিনের আযাব থেকে রক্ষা করুন যেদিন আপনি আপনার বান্দাদের পুনরুত্থিত করবেন বা একত্রিত করবেন। তো এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজের পর দোয়া করতেন এর প্রমাণ রয়েছে। ফরজ নামাজ পড়ার পর দোয়ার মাধ্যমে সুন্নত নামাজের মধ্যে পৃথকতা করা এবং দুই নামাজের মধ্যে পার্থক্য করা এই ব্যাপারেও হাদিসে পাকে এসেছে যে দুই নামাজের মাঝে দোয়াটা করা, যেমন ফারুক আজম উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে সালামের পর সাথে সাথে নফল পড়তে দেখে তাকে থামিয়ে দিয়ে বলেন বসো, আগের কিতাবদারীরা অর্থাৎ অমুসলিমরা এই জন্য ধ্বংস হয়েছে যে তারা নামাজের মাঝে দুয়া ও জিকিরের মাধ্যমে কোনো বিরতি দিত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি শুনে খুশি হয়ে বলেন, আসাবাল্লাহু বিকা ইয়া ইবনাল খাত্তাব, হে খত্তাবের পুত্র, আল্লাহ তোমার মাধ্যমে সঠিক বিষয়টি প্রকাশ করেছেন। সুনানে আবু দাউদ। অর্থাৎ এখানে যে পূর্ববর্তী লোকেরা ধ্বংস হতো সের কারণ উল্লেখ করা হয়েছে, সেটা হচ্ছে মুনাজাত না করা, দোয়া না করা। ফরজ নামাজ পড়েছে, টাস করে আবার দাঁড়িয়ে গিয়ে কী করলো, নামাজ শুরু করে দিল। এর মাঝখানে যে আল্লাহ তাআলার নিকট কিছু চাইবে বান্দা, আল্লাহ তাআলা যে শিখিয়ে দিয়েছেন ফাইদা ফারক্তা ফানসব, এটার অনেক কী করে না, করে না। তো এ ব্যাপারে আমাদের সতর্ক হওয়া উচিত। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সতর্ক করেছেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত চমৎকার বলেছেন, হে খাত্তাবের পুত্র, আল্লাহ তাআলা তোমার মাধ্যমে সঠিক বিষয়টি প্রকাশ করেছেন। তো ফরজ নামাজের পর আমাদের কী করা উচিত, মোনাজাত করা উচিত। আচ্ছা, সম্মিলিতভাবে দোয়া করা, অনেক সময় বলে যে সম্মিলিতভাবে করা যাবে না, তো এটা বিদাত রয়েছে। তো বিদাত তো ওই বিষয়টা যা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, কিন্তু এখানে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, যেমনটা হাদিসে বাকের মধ্যে এসেছে, লা ইয়াজতামিউ মালাউন ফায়াদউ বাদুহুম ওয়া ইউআমিনু সাইরুহুম ইল্লা আজাবাহুমুল্লাহ, যখন কোনো দল একত্রিত হয় এবং তাদের একজন দোয়া করে আর বাকিরা আমিন বলে, তবে আল্লাহ অবশ্যই তাদের দোয়া কবুল করেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাত তুলে দোয়া করেছেন আর সম্মিলিতভাবে, সেই ব্যাপারে হাদিসে এসেছে, যেমন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইদা দাওয়াত আল্লাহ ফাদউ বিবুতুনি কাফায়কা ওয়ালা তাদউ বিযুহুরিহিমা ফাইযা ফারাগতা ফামসাহ বিহিমা ওয়াজহাকা, যখন তুমি আল্লাহ তাআলার কাছে দোয়া করবে তখন হাতের তালু সামনে রেখে দোয়া করবে, পিঠ দিয়ে নয়, আর যখন অবসর হবে তখন হাত দুটি নিজ চেহারায় মুছে নিবে। সুনানে ইবনে মাজা। এছাড়াও বেশ কিছু প্রসিদ্ধ কিতাবও রয়েছে যেখানে এই বিষয়ে আলোচনা হয়েছে যে মুনাজাত করার ব্যাপারে, যেমন ইমামের জন্য মুস্তাহাব হলো সালামের পর মুক্তাদির দিকে মুখ ফিরিয়ে বসা, এরপর সবাই মিলে তিনবার ইস্তেগফার ও আয়াতুল কুরসি পাঠ করবে এবং হাত তুলে নিজেদের ও সকল মুসলমানদের জন্য দোয়া করবে। মুফাতিহুল জিনান শরহে শিরাআতুল ইসলাম, আল্লামা ইয়াকুব ইবনে সাইয়্যিদ আলী হানাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি লিখেছেন, ফরজ নামাজের পর এবং সুন্নতের আগে ইমামের দোয়ায় মশগুল হওয়া উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এক হাদিস অনুযায়ী, যে ব্যক্তি নামাজের পর হাত উঠিয়ে দোয়া করে না তার নামাজ অপূর্ণাঙ্গ। আল তুহফাতুল মারগুবা, আল্লামা হাশেম সিন্দি রহমতুল্লাহ তাআলা আলাইহি নামাজের পর সম্মিলিত দোয়াকে বেদাত বলা ব্যক্তিদের জবাব দিয়ে বলেন, নামাজের পর হাত তুলে দোয়া করা সুন্নত দ্বারা প্রমাণিত, হাত তোলা এবং মুখ মুছা দোয়ার অন্যতম সুন্নত ও মুস্তাহাব আমল, সুতরাং এটি বিদাত হওয়ার প্রশ্নই ওঠে না। ফতোয়া রাজাভিয়া আলা হযরত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি লিখেছেন, নামাজের পর দোয়া প্রমাণিত, ফজর ও আসরের পর সুন্নত নেই, তাই তখন দীর্ঘ জিকির ও দোয়ার সুযোগ থাকে। মুসলমানদের মধ্যে প্রচলিত এই রীতি যে তারা ইমামের সাথে দোয়া করে, এটি অত্যন্ত প্রশংসনীয় কাজ। এখন আমরা যদি দেখি যে সর্বসম্মতিক্রমে মোনাজাতের কিছু উদাহরণ, এই ঘটনাগুলো এই বিষয়গুলো সকলেই মানে, যেমন জামাতে নামাজের জাহরি যে সশব্দ কিরাত, ইমাম যখন সূরা ফাতিহা সমাপ্ত করেন তো সবাই কি বলেন, আমিন বলে। নামাজে সূরা ফাতিহা মূলত কিরাত হিসেবে পড়া হলেও তা একই সঙ্গে দোয়াও বটে, এই জন্যই তা সমাপ্ত হওয়ার পর সকলে কি বলে, আমিন বলে, আর এটি বলা হচ্ছে সুন্নত। এই কারণে সূরা ফাতিহার অপর নাম দোয়াউল মাসআলা। তো সূরা ফাতিহা এটি নামাজের মধ্যে পড়া হয়, এরপর সবাই কি বলে, আমিন বলে, আর সেটা আসতে বলে। তো এখানে যে সকলে সম্মিলিতভাবে কি করছে, দোয়া করছে আমিন, এটা সকলেই জানে যে আমিন এটা হচ্ছে দোয়া, তো সকলে সম্মিলিতভাবে কি করছে, দোয়া করছে, এটা সকলেই মেনে নেয়। এরপর যদি আমরা দেখি জানাজের নামাজ, একদিকে যেমন নামাজ অন্যদিকে তা দোয়াও বটে, জানাজার নামাজের মূল কথা হচ্ছে দোয়া, এই নামাজেও জামাতের সঙ্গে আদায় করা হয় এবং তৃতীয় তাকবীরের পর ইমাম মুক্তাদি সবাই একসঙ্গে মাইয়েতের জন্য দোয়া করে, অর্থাৎ সম্মিলিত দোয়া এখানেও পাওয়া যাচ্ছে। এরপর অনাবৃষ্টি দেখা দিলে এবং প্রয়োজন সত্ত্বেও যথারীতি বৃষ্টি না হলে শরীয়তে ইস্তিসকার অর্থাৎ আল্লাহর কাছে রহমতের বৃষ্টি কামনা করার নির্দেশ এসেছে। ইস্তিসকার বিভিন্ন পদ্ধতি আছে, একটি পদ্ধতি এই যে সবাই সম্মিলিতভাবে দোয়া করবে, যেমন সহি বুখারিতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা এসেছে যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির জন্য উভয় হাত উঠিয়ে দোয়া করেছেন এবং তার সঙ্গে উপস্থিত সকলে হাত উঠিয়ে দোয়া করেছেন। তো হাত উঠিয়ে সম্মিলিতভাবে মোনাজাত এখান থেকেও কিন্তু প্রমাণিত, আর এটি সকলেই মানে। তো সম্মিলিত মোনাজাত হাত উঠিয়ে এটি হাদিস দ্বারা প্রমাণিত। এছাড়াও আমরা যদি দেখি জুমা ও দুই ঈদের খুতবায় খতিব দোয়া করেন এবং শ্রোতাগণ মনে মনে আমিন বলেন, সম্মিলিত দোয়ার এই পদ্ধতি সব জায়গায় প্রচলিত রয়েছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত ইস্তেগফারের মাধ্যমে খুতবা সমাপ্ত করতেন। তো এই যে ঘটনাগুলো বিষয়গুলো রয়েছে এগুলো কিন্তু কেউ অস্বীকার করে না। তো সম্মিলিতভাবে দোয়া করা, মোনাজাত করা, তো এটা কীভাবে নিষেধ হতে পারে? তো আশা করি আমাদের বুঝে চলে আসা উচিত। আরও একটি ঘটনা রয়েছে, যেমন ইতিহাসে আলা আল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা সুপ্রসিদ্ধ। বাহরাইনের মুরতাদের সঙ্গে 11 হিজরিতে যে লড়াই হয়েছিল তাতে তিনি সিফাহ সালার ছিলেন। সেই অভিযানে একটি প্রসিদ্ধ ঘটনা এই যে, মুসলিম বাহিনী এক স্থানে যাত্রাবিরতি করতেই কাফেলার সকল উট রসদপত্র সহ পলায়ন করলো, একটি উটও পাকড়াও করা গেল না। অবস্থা এই দাঁড়ালো যে পরনের কাপড় ছাড়া কোনো রসদ কাফেলার সঙ্গে রইল না, সবাই পেরেশান অবস্থা। আল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষকের মাধ্যমে সবাইকে একত্র করলেন এবং সান্ত্বনা দিয়ে বললেন, তোমরা মুসলমান, আল্লাহর রাস্তায় আছো, তোমরা আল্লাহর সাহায্যকারী, অতএব আল্লাহ তোমাদেরকে সহায় সঙ্গীবিহীন অবস্থায় ত্যাগ করবেন না। ইতোমধ্যে ফজরের আজান হলো, তিনি নামাজে ইমামতি করলেন। নামাজের পর দুজন হয়ে বসে অত্যন্ত বিনয় ও কাতরতার সঙ্গে দোয়ায় মশগুল হয়ে গেলেন। কাফেলার সবাই দোয়া করতে লাগলো। এ অবস্থায় সূর্য উদিত হলো কিন্তু তারা দোয়া মশগুল রইলেন। এক পর্যায়ে আল্লাহ তাআলা তাদের সন্নিকটে একটি বড় জলাশয় সৃষ্টি করে দিলেন। সবাই সেখানে গেলেন, তৃষ্ণা নিবারণ করলেন এবং গোসল করলেন। বেলা কিছু চড়ার পর একে একে সকল উট সমস্ত রসদ সহ ফিরে আসতে লাগলো। হাদিস ও তারিখের ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ তাআলা বলেন, এটা ওই লড়াইয়ের অনেকগুলো অলৌকিক ঘটনার একটি যা লোকেরা সরাসরি প্রত্যক্ষ করেছে। অর্থাৎ এই ঘটনার মধ্যেও যে সম্মিলিতভাবে মোনাজাত করা এবং আল্লাহ তাআলার কাছে চাওয়া, এই বিষয়টি কিন্তু প্রতীয়মান রয়েছে। আরও একটি ঘটনা প্রসিদ্ধ রয়েছে যেখানে সাহাবায়ে কেরাম সম্মিলিতভাবে বৃষ্টির জন্য মোনাজাত করেছেন। সহিহ বুখারী ও তার ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারীতে পূর্ণ ঘটনা উল্লেখিত রয়েছে, যার সারাংশ এই যে, লোকেরা বৃষ্টির জন্য দোয়ার উদ্দেশ্যে একত্র হলো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিলেন এবং বললেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিতার মতো মনে করতেন, অতএব তোমরা তার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ করো এবং তাকে আল্লাহর দরবারে ওসিলা বানাও। এরপর হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত সবাই দোয়া করতে আরম্ভ করেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া এই ছিল, আল্লাহুম্মা ইন্নাহু লাম ইয়ানজিল বালাউম মিনাস সামাই ইল্লা বিযামবিন ওয়া লাম ইয়াকশিফ ইল্লা বিতাওবাতিন ওয়া ক্বাদ তাওয়াজ্জাহাল ক্বাউমু বিহি ইলাইকা লিমাকানিফ মিন নাবিয়িকা ওয়া হাযিহি আইদিনা ইলাইকা বিযুনুবি ওয়া নাওয়াসিনা ইলাইকা বিতাওবাতি ফাসকিনাল গায়স। তো এই হাদিসের মধ্যেও এটাই বোঝা যাচ্ছে যে বৃষ্টির জন্য যখন তারা দাঁড়ালেন তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করলেন এবং সকলেই সেই দোয়ার মধ্যে একত্রিত হলেন, তো সম্মিলিতভাবে মুনাজাত করলেন। তো এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো দ্বারা প্রমাণিত হচ্ছে দোয়া অনেক বড় ইবাদত এবং দোয়া করা উচিত। যখনই বান্দা মুসিবতে পড়ে, বিপদে পড়ে, তখনই বান্দার উচিত হচ্ছে আল্লাহ তাআলার নিকট দোয়া করা। আর সম্মিলিতভাবে যদি করা হয়, আমরা কয়েকটি প্রমাণও দেখলাম ইতিহাস থেকে যে সেখানে আল্লাহ তাআলা কীভাবে মদত করেছেন, কীভাবে সাহায্য করেছেন। ওই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আমরা শুরুতে শুনেছিলাম যে যখন তোমাদের মধ্য হতে একজন দোয়া করবে আর বাকিরা সবাই আমিন বলবে, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে নেবেন। তো অনুরূপভাবে আমাদের জন্য করণীয় হচ্ছে, এমনিতে সচরাচর আমরা তো একত্রিত হতে পারি না, পাঁচক্ত নামাজ যখন আমরা একত্রিত আদায় করি, জামাতের সাথে আদায় করি, তখন ইমাম সাহেব যখন আমাদের জন্য দোয়া করেন, মুসলিম উম্মার জন্য দোয়া করেন, আমরা যদি সকলে সেখানে একত্রিত হয়ে হাত উত্তোলন করে মুনাজাত করি, দোয়া করি, তো আল্লাহ চাইলে সেটা কবুল হবে, সেটা আমার হকে কবুল হবে, আমার মুসলিম ভাইয়ের হকে কবুল হবে এবং আমাদের যে বিপদ আপদ যেগুলো রয়েছে সেগুলো ইনশাআল্লাহ দূরীভূত হয়ে যাবে আল্লাহ তাআলা চাইলে। তো এর মাধ্যমে সংশয় নিরসন হয়ে গেছে এবং সর্বোপরি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বলেছেন যে আদ দোয়া ও মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। তো এই ইবাদত থেকে আমরা কিভাবে মুখ ফিরিয়ে নিতে পারি? এটা তো কখনো একজন মুসলমানের কাম্য হতে পারে না, কখনো একজন মুসলমানের বৈশিষ্ট্য হতে পারে না যে এত চমৎকার একটি ইবাদত যেটাকে ইবাদতের মগজ বলা হয়েছে সেটা থেকে মুখ ফিরিয়ে নেবে, সেটা থেকে দূরে সরে যাবে। হ্যাঁ, সেটা কীভাবে হতে পারে? আর ইসলামের চমকপ্রদ যে কাজগুলো রয়েছে তার মধ্যে আরও একটি সৌন্দর্য হচ্ছে যে সম্মিলিতভাবে কোনো কাজ করা, একত্র হয়ে কাজ করা। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা এটাই যে যেখানে সকলে আছে সেখানেই তুমি থাকো। তো যেখানে সকল মুসলমানগণ হাত তুলে মোনাজাত করছে, তো আমি সেখানেই থাকি, সেখানে তাদের সাথে আমি হাত উঠিয়ে আমি দোয়া করি, মোনাজাত করি। তো দাওয়াত ইসলামের ইজতেমা যেগুলো রয়েছে, সাপ্তাহিক ইজতেমা যদি আসেন আপনারা, সেখানে ওই বিষয়টি দেখবেন যে সম্মিলিতভাবে মোনাজাত করা হচ্ছে বিপদ আপদের ব্যাপারে। আর রেজাল্টও কিন্তু আমরা হাতো হাতো দেখছি, অনেক ইসলামী ভাই এভাবে বলেও থাকেন যে আমি ইজতেমায় গিয়েছি, আমার পেরেশানি ছিল, আমার এই আকাঙ্ক্ষা ছিল, এই আর্জি ছিল, আর আমি সেখানে দোয়া করেছি, মোনাজাত করেছি, জিকির করেছি, তো আমি সেই পেরেশানি থেকে মুক্তি লাভ করেছি। সেটা কিভাবে হয়েছে, সেটা আল্লাহ তাআলা কবুল করেছেন, কারো না কারো হাতের উসিলায় আমার মোনাজাত কবুল হয়ে যাবে, এটাই আমাদের বিশ্বাস, আর এটাই ইসলামের সৌন্দর্য। তো আল্লাহ পাক আমাদেরকে এই চমকপ্রদ আমলটি যথাযথভাবে যথারীতিভাবে আমল করার তৌফিক দান করুন। আজ এ পর্যন্ত, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সাথে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।
জ্ঞানারামুলে গরে দামোদর জীবন, সুন্নতের পথে চলো হে খোদা। জ্ঞানারামুলে গরে দামোদর জীবন, সুন্নতের পথে চলো হে খোদা।